আমাদের নিয়মিত কল ইন শো আলাপন। আজকের বিষয় ঈদে বাড়ি ফেরা এবং সড়ক নিরাপত্তা। সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সাবরিনা।
তাওহিদ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখন তো ঈদ একেবারেই দোরগোড়ায় এবং রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, এখন সবাই বাড়ি ফেরা ফিরতে চাচ্ছেন এবং বাড়ি ফেরার হিড়িক, তো এ কারণে নিশ্চয়ই মানে সড়ক দুর্ঘটনাও ঘটতে পারে, কারণ প্রচুর পরিমাণ যেহেতু যানবাহন এখন।
সাবরিনা, আপনাকে বলি এবং একই সঙ্গে শ্রোতা এবং দর্শক আপনাদেরকেও জানাচ্ছি যে কেন আমরা এই বিষয়টি বেছে নিয়েছি। বাংলাদেশে গত ঈদুল ফিতর উপলক্ষে যে বন্ধ ছিল, সেই বন্ধে মূলত 277টি সড়ক দুর্ঘটনা হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত 339 জন এবং আহত হয়েছেন 1,265 জন। এবার ঈদুল আজহা উপলক্ষে মানুষ আপনজনদের কাছে ফিরছেন, পরম একটি শান্তি নিয়ে ফিরছেন, নাড়ির টানে ফিরছেন, কিন্তু পথে যে কোনো সড়ক দুর্ঘটনা তাদের সে আনন্দকে ফিকে করে দিতে পারে। ওই পরিবারটি আনন্দের বদলে বরং অনেক বেশি কান্না, অনেক বেশি শোকে ডুবে যেতে পারে। আর এসব কারণেই আমাদের বাংলাদেশে এখন সড়কের কী অবস্থা, কতটা বেশি নিরাপদ মানুষ, যে ব্যবস্থা করা হয়েছে তিনটি পথে, অর্থাৎ নৌপথ, রেলপথ এবং সড়ক পথে যে ব্যবস্থা করা হয়েছে, তাতে মানুষ আসলে কতটা বেশি স্বস্তিতে আছে, এসব জানার জন্যই আমাদের আজকের এই আয়োজন।
তাহলে আজ আমাদের অতিথি প্যানেলে
জি আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তিনি মূলত বিশ্লেষণ করবেন এবং আমরা মাঠ পর্যায়ে কী অবস্থা সেটি জানার জন্যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা তিনজন সাংবাদিক রয়েছেন, যার মধ্যে দুজন আমাদের প্রতিনিধি এবং একজন হচ্ছেন স্থানীয় সাংবাদিক। আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই দর্শক শ্রোতাদের, যে আমাদের সঙ্গে রয়েছেন জিটিভি ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইস্তাক রেজা। সৈয়দ ইস্তাক রেজা, আপনি শুনতে পাচ্ছেন? জি। এছাড়াও রয়েছে ঢাকায় আমাদের প্রতিনিধি আজমির হাসান কনক এবং চট্টগ্রামে রয়েছেন আমাদের প্রতিনিধি মুয়াজ্জিম হুসেইন শাকিল। আপনারা দুজন রয়েছেন আমাদের সঙ্গে?
ধন্যবাদ।
জি। এবং খুলনা থেকে রয়েছেন স্থানীয় সাংবাদিক রফিউল ইসলাম টুটুল। টুটুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতে একটু যেতে চাই সৈয়দ ইস্তিয়াক রেজা, আপনার কাছে, আপনার একটু মূল্যায়ন শুনবো, তারপর আমরা মাঠ পর্যায়ে কি অবস্থা সেটি জানার চেষ্টা করব। সেক্ষেত্রে সৈয়দ ইস্তিয়াক রেজা, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, এখন পর্যন্ত যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সড়ক দুর্ঘটনার অতীত অবস্থা, বর্তমান অবস্থা সব মিলিয়ে আপনার মূল্যায়ন, মানুষ কি স্বস্তিতে দেশে ফিরতে পারছে, অর্থাৎ তার গ্রামের বাড়িতে ফিরতে পারছে?
ধন্যবাদ আপনাকে। দেখেন, পুরো ব্যবস্থাপনাটাই খুবই অ্যাডহক ভিত্তিতে চলছে এবং আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ যেভাবে ঢাকাকে কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছে বাস করার জন্য এবং অত্যন্ত স্বল্প আয়ের মানুষজন এখানে থাকতে হয়, আমরা দীর্ঘদিন থেকে বলছি যে সরকার গায়ে গতরে ঠেলা ঠেলি করে এক ধরনের ব্যবস্থাপনা করার চেষ্টা করছে, কিন্তু যে সমস্যাটা হলো যে আপনি যদি শুধু 150 মাইল স্পিডে ট্রেন ব্যবস্থা করতে পারতেন, তাহলে যে এই মানুষগুলোকে বাড়িতে যেতে হতো না, অর্থাৎ ঢাকায় থাকতেই হতো না, তারা বাড়ি থেকেই ঢাকা করে কাজকর্ম করতে পারতো। একটা লং টার্ম পরিকল্পনা নেই, লং টার্ম পরিকল্পনা নেই, শর্ট টার্ম পরিকল্পনা করে আমরা প্রতি বছর চেষ্টা করি যে নানা কিছু করার জন্য, এবং এতে করে একটা ঝক্কি হয়, দুর্ঘটনা বাড়ে, অব্যবস্থাপনা হয় এবং তার কোনো রেমেডি আমরা দীর্ঘদিন ধরে চোখে পড়ছে না। আমাদের এবারও তাই হয়েছে, জোর জবরদস্তি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নামিয়ে এবং নানাজনের ব্যবস্থা করে একটা চেষ্টা হয়েছে। এইবারের ব্যবস্থাপনা তুলনামূলক ভাবে ভালো, কারণ 23টা নতুন ব্রিজ উত্তরবঙ্গের দিকে হয়েছে, ফলে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের দিকে যাত্রাটা তুলনামূলকভাবে ভালো হচ্ছে। কিন্তু আপনি যদি চট্টগ্রামের দিকে চিন্তা করেন, তাহলে পরিস্থিতি খুবই খুবই নাজুক এবং সেখানে দীর্ঘ ধময় ধরে মানুষকে জ্যামে থাকতে হচ্ছে। ট্রেন ব্যবস্থাপনার ট্রেনের প্রতি মানুষের আকর্ষণ, কিন্তু ট্রেনের স্বল্পতা অনেক বেশি, নৌ ব্যবস্থাপনা ইম্প্রুভ করেছে, কিন্তু বাংলাদেশের এই কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছি তখনও প্রায় 8 লোক ঢাকা সিলেট রোডে মারা গেছে একটি সড়ক দুর্ঘটনায়, এবং এই অবস্থাই চলছে কিন্তু আমাদের দীর্ঘদিন থেকে।
জি, সৈয়দ ইস্তাক রেজা আমাদের সঙ্গেই থাকুন। আমরা, আপনি যেমনটা বলছিলেন যে চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে যানজট রয়েছে, ঢাকা সিলেটে সড়ক দুর্ঘটনার কথা আপনি বলেছেন, আমরা একটু প্রথমে যেতে চাই ঢাকায়। আসলে আজমির হাসান কনক, আপনার কাছ থেকেই জানতে চাই, ঢাকা থেকে এখন পর্যন্ত বাড়ি ফেরা মানুষের কি অবস্থা, তারা কি পর্যাপ্ত পরিমাণ যানবাহন পেয়েছে, অথবা সেখানে কি কোনো ধরনের অব্যবস্থাপনার খবর আপনার কাছে রয়েছে কিনা, আপনার কাছে জানতে চাইব। তিনটি পথই যদি আপনি ভাগ ভাগ করে আমাদের তথ্যগুলো একটু জানান। জি কনক,
স্বাধীন ব্যবসা করেন, অনেকেই বাড়ি ফেরার জন্য সকালবেলায় কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন, সেখানে কিন্তু আজকে 68টি ট্রেন ছাড়ার কথা ছিল এবং সেটার কিন্তু 60টিরও বেশি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে এবং প্রত্যেকটি জায়গায় মোটামুটি 3-4 ঘন্টার একটা শিডিউল বিপর্যয় ছিল এবং এর কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের উপরে অনেক প্রেসার পড়ছে, এই কারণে ট্রেন তার যে সম্পূর্ণ গতি সেটি ব্যবহার করতে পারছে না, যার ফলে ধীরে যাচ্ছে। সেই ট্রেনটি আবার যখন ঢাকায় ফিরে আসছে ওই সময়টি যে দেরি হয়ে যাচ্ছে, সেই ধীরে আসার কারণেই এই সময়টায় এই শিডিউল বিপর্যয় সেটা ঘটছে এবং একই সাথে শুধু শিডিউল বিপর্যয় ঘটছে তাই না, এখানে কিন্তু মানুষজন মানে দাঁড়িয়ে যাওয়ার জন্য তারা সংকল্প করেছে সেভাবে তারা যাচ্ছে এবং কিছু মানুষ আছে যারা দাঁড়িয়ে যেতে না পেরে তারা উঠে যাবে। এক্ষেত্রে রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পুলিশ সহ যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের বিভিন্ন মানুষের চেষ্টা ছিল যে তাদেরকে যেন ঝুঁকি নিয়ে তারা যেন ছাদের উপরে না যায়, কিন্তু এই অপ্রতিরোধ্য মানুষ তাদেরকে কোনোভাবেই আসলে ঠেকানো যায়নি, তারা ঝুঁকি নিয়ে কিন্তু সে একদম ট্রেনের ছাদে করে অনেকেই চলে গেল। এটা একটা বিষয় এবং এই যে বিষয়টা ছাদে ওঠার সেখানে কিন্তু মহিলারাও একদম পিছিয়ে নেই, তারাও খুব কষ্টের মাধ্যমে ছাদে উঠে তারা যাচ্ছে, জানে
এবারের ঈদ উপলক্ষে আপনি যেমনটা বলছিলেন যে 68টি ট্রেন যাওয়ার কথা এবং সেক্ষেত্রে প্রতিদিন 2 লাখ যাত্রী যাওয়ার কথা, এখন যাচ্ছে 3 লাখ, অর্থাৎ এই 1 লাখ বেশি যাত্রী ট্রেনের দরজায় ছাদে এমনকি ইঞ্জিনের সামনে বসে যাচ্ছে। দুর্ঘটনা তো দুর্ঘটনায়, সেটি যেভাবেই হোক না কেন, এটি প্রতিরোধে আপনি কোনো ধরনের বিশেষ ব্যবস্থা কি দেখতে পেয়েছেন?
আপনাকে ধন্যবাদ। দেখতে পেয়েছি রেল কর্তৃপক্ষ এবং পুলিশ যেটা মেনশন করলাম, আমি আবারও আপনাকে আরেকটু বিস্তারিত জানাই, এখানে আইন প্রয়োগকারী সংস্থার বেশ কিছু সদস্যদেরকে বারবার শোনা গেছে, তারা হ্যান্ড মাইকে এবং তারা নিজেরা মানুষের কাছে গিয়ে গিয়ে নামিয়ে দিচ্ছেন, নামিয়ে দিয়ে আবারও দেখতে পেয়েছি আমরা আবারও উঠেছেন, তো ওখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্যকে আমরা দেখতে পেয়েছি এবং তাদের তৎপরতাও দেখতে পেয়েছি, কিন্তু তাদের থেকে অনেক অনেক গুণ বেশি যাত্রী থাকায় তারা সর্বোচ্চ পেশাদারিত্বের প্রমাণ করতে চাইলেও মানুষের এই অক্লান্ত এবং অপ্রীতিরোধ মনোভাবের কারণে তাদের যে কোনো ভাবে এই ট্রেনেই যেতে হবে এইরকম একটা বিষয় এবং সেই কারণেই তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব পুরোপুরি হয়নি, কিন্তু তারপরেও যারা রেল কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আইন প্রয়োগকারী সদস্য বিশেষ করে পুলিশকে অনেক ধৈর্যশীলতার পরিচয় আমরা ঢেলেছি যে সেখানে তারা দিচ্ছেন এবং একই সাথে তারা বাকি আগামীকালকেও ধারণা করা হচ্ছে প্রচুর ভিড় বাড়বে।
নৌপথের কি অবস্থা, নৌপথের কি অবস্থা, সদরঘাটের কি অবস্থা? আমরা জানি যে সদরঘাট কি শুধু নিরাপদ করার জন্য 130 জনের মতো নৌপুলিশ দায়িত্ব পালন করছে এবং অর্থাৎ গতকাল বাংলাদেশের গতকাল 109টি লঞ্চ ছেড়ে গেছে, সব মিলিয়ে সদরঘাটের কি অবস্থা?
দেখুন, দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য সদরঘাটটাই এখন সবচেয়ে স্বস্তির জায়গা, কারণ যে কোনো ভাবে লঞ্চ দিয়ে যদি একবার তারা উঠে পড়ে তাহলে আর লঞ্চটা যদি কোনো ধরনের দুর্ঘটনা না পড়ে তাহলে বাড়িতে যাওয়া নিশ্চিত এবং সেটা অনেকটা একটু শান্তিপূর্ণ ভাবেই তারা চিন্তা করে। সেক্ষেত্রে সদরঘাট থেকে কিন্তু ঢাকা কেতুয়া চরফ্যাশন, ঢাকা চরফ্যাশন, আমতলী, বরিশাল, বরগুনা এইরকম বিভিন্ন রুটে কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং ঈদে কিন্তু মোট 211টি সরকারি বেসরকারি লঞ্চ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং এক্ষেত্রেও যেটা চোখে পড়ার মতো যে ঘটনা সেটা হচ্ছে মানুষ এক্ষেত্রেও যাত্রী বোঝাই লঞ্চে দুর্ঘটনার এক ধরনের আশঙ্কা জানার পরেও উঠছে, সেখানেও পুলিশ চেষ্টা করছে তাদেরকে নামিয়ে দিতে, এবং আজকে কিন্তু নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাহেবও সেখানে গিয়েছিলেন, তিনি নিজে তৎপর ছিলেন, তিনি এবং তার সাথে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্যের কারণে বেশ কিছু লঞ্চ থেকে অনেক অতিরিক্ত যাত্রী নামতে বাধ্য হয়েছে। তো সেই জায়গাটাতেও কিছুটা স্বস্তি তখন বিরাজ করলেও পরবর্তী সময় দেখা গেছে যে যখনই ওনারা চলে গেছেন আবারও মানুষ অতিরিক্ত যাত্রী বোঝাই যেটা অলরেডি আছে যে লঞ্চ গুলো সেখানে উঠে গেছে। তো সেক্ষেত্রে আমরা যারা সংবাদ কর্মী রয়েছি আমরাও চেষ্টা করেছি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তাদেরকে মানুষকে সচেতন করতে, কিন্তু এই কথা তাদের আসলে কোনোভাবেই তাদেরকে কনভিন্স করা যাচ্ছে না।
জি জি জি, ওটা আর আর সড়কপথের কি অবস্থা কনক, সড়কপথের কি অবস্থা? মানুষজন যারা টিকিট কেটেছেন তারা কি ঠিক সময়ে বাসটি পেয়েছে, অথবা এটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন, আমরা আপনার কাছে আবারও ফিরবো, সড়কপথের কথা একটু সংক্ষেপে যদি আমাদেরকে জানান।
নিশ্চয়ই, সড়কপথ বিশেষ করে গাবতলী, সায়দাবাদ, মহাখালী, এই তিনটি জায়গা থেকেই আসলে বাসগুলো ছাড়ে এবং এখানে অতিরিক্ত যাত্রী দেখা গেছে আজকে, যেটা আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বললাম যে আজকে শেষ কর্মদিবস ছিল এবং যখনই দুপুরের পর বেলা গড়িয়েছে তখন কিন্তু সবচেয়ে বেশি এখানে মানুষ দেখা গেছে। এবং এখানের মানুষের যে অভিযোগ, প্রত্যেকে বাসে 2-3 ঘন্টা করে দেরি করে ছেড়েছে এবং সেটারও কারণ এই একই যে অতিরিক্ত যানবাহন রাস্তায়, এছাড়া গরুর ট্রাক রয়েছে, বিভিন্ন মহাসড়কে রয়েছে যানজট, এছাড়া ফেরির যে জায়গাগুলো রয়েছে সেখানে দীর্ঘ গাড়ির লাইন, এইসব সংকট, এই ধরনের সীমাবদ্ধতা এবং বাস্তবতার মধ্যে থেকে বাসগুলো যখন ফিরে আসছে ঢাকায় দেরি করে আসছে, এই কারণেই বেশি। এছাড়া আরো
যে কনক আপনি আমাদের সঙ্গে থাকুন। জি, আমরা আবারও সব বিষয় নিয়ে কথা বলবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মোয়াজ্জেম হোসেন শাকিল শুনতে পাচ্ছেন? বাণিজ্যিক নগরী, জি, বাণিজ্যিক নগরী অথবা বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের চট্টগ্রাম, সেখানে অনেক বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ কাজ করেন, তারাও ঈদ করতে বাড়ি ফেরেন, সেক্ষেত্রে চট্টগ্রামের কি অবস্থা, চট্টগ্রামের ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে যদি জানান।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রাম একটা বন্দর নগরী, এখানে অনেক ব্যবসা বাণিজ্য, তারপরে গার্মেন্টস, অনেকেই এখানে চাকরির সুবাদে এখানে থাকে, তো তারা সবাই আসলে ঈদে বাড়ি ফিরতে চায়। তো এই ঈদে আমরা যেটা দেখেছি, চট্টগ্রামে ঘরমুখো মানুষের দুর্ভোগ কিছুটা বেড়েছে, কারণ এখানে পথে পথে অনেক পশুর হাট, এই যে কোরবানের যে গরু বিক্রি, পশু বিক্রির হাট, এই অর্থে হাটগুলো কিন্তু তৈরি হয়েছে অনেকটা একেবারে রাস্তার উপরে। আমরা অনেকগুলো ওরকম যে যারা যাতায়াত করছে ওরকম অনেকের সাথে কথা বলেছি, যারা চট্টগ্রাম থেকে বিভিন্ন রোড ধরে তাদের নিজেদের বাড়ি ফিরছে, ওরকম অনেকের সাথে কথা বলেছি। তারা মেইনলি যেটা আমাদের বলেছে, প্রধান সমস্যাটা হচ্ছে এই যে রাস্তায় উপরে গরুর হাটগুলো, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম কক্সবাজার রুটের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের গরুর পশুর হাটের কারণে অনেক বেশি দীর্ঘ যানজট। 1 কিলোমিটার রাস্তা পার হতে, আমাকে একজন যাত্রী জানিয়েছেন, 1 কিলোমিটার রাস্তা পার হতে তাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এটা মূলত একটা যে অস্থায়ী হাট ছিল এ ধরনের, মূলত এই কারণে অনেক বেশি যানজট এখানে বেড়েছে। কিন্তু এখানে গাড়ি বা বাসের খুব বেশি সংকট নেই, এখানে মানুষ কিন্তু গাড়ি পাচ্ছে, কারণ আমি কয়েকটা বাস কাউন্টারের সাথে কথা বলেছি ওখানকার, বিশেষ করে আমি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার সৌদিয়া বাস কাউন্টারের দায়িত্বটা শহীদুল ইসলামের সাথে আমি কথা বলেছি, উনি আমাকে যেটা বলেছেন, অন্য সময় তাদের এমনি স্বাভাবিকভাবে হয়তো সবকটা গাড়ি চলাচল করতো, কিন্তু আজকে তাদের অন্তত আর 10টা গাড়ি বাড়িয়েছে, তাতে চাহিদার কারণেই গাড়ি বাড়ানো হয়েছে। যদি উনি আমাকে যেটা বলেছেন, যদি আরো আরো যাত্রী হয় গাড়ির সংখ্যা আরো বাড়ানো হবে, ঠিক একইভাবে আমি অন্যান্য বাস কাউন্টারগুলোর সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছে একই কথা, তাহলে কিন্তু গাড়ির সংকট, গাড়ি না পেয়ে মানুষ যেতে পারতেছে না, এরকম কিন্তু না বিষয়টা। এখানে হচ্ছে মেইনলি অনেক বেশি যানজট, এখানে এই যানজটের কারণে মানুষের ঘরমুখো মানুষের দুর্ভোগটা অনেকটা বেড়েছে।
জি শাকিল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু যেতে চাই এবার খুলনাতে। রফিউল ইসলাম টুটুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি টুটুল, আপনি যদি আমাদেরকে একটু জানান যে খুলনা থেকে কি অবস্থা, খুলনা থেকেও তো দক্ষিণ অঞ্চলের অন্য অন্য জেলাগুলোতে মানুষ ঈদ করতে যায়, খুলনা থেকে অনেকে চট্টগ্রামে যান, চাঁদপুরে যান ঈদ করতে, সেখানকার কি অবস্থা, এবং ঢাকা খুলনা মহাসড়কের কি অবস্থা, কি পরিমাণ যানজট রয়েছে?
জি ধন্যবাদ তাহিদ, আপনি ঠিকই বলেছেন যে খুলনা থেকে আসলে অনেক মানুষই বাইরে ঈদ করতে যায়, তবে সেটি অবশ্য আনুপাতিক হারে কম, কারণ খুলনাতেই বেশি মানুষ আসছে এখন ঈদ মানে বাড়িতে ঈদ করতে, তবে চাকরির সুবাদে যারা এখানে থাকছেন তারা তাদের যেতে হচ্ছে। তবে আপনাকে একটু বলে রাখি যে আসলে দেশের অন্যান্য স্থানে যেটা অন্যান্য স্থানের তুলনায় খুলনাতে স্বাভাবিকভাবে আপনার আপনার যানজটটা কম, এটা আসলে সবসময়ের জন্য আগেও ছিল আর বর্তমানে ঈদের কারণে খুব বেশি একটা বাড়েনি। সমস্যা যেটা হচ্ছে, একটি সমস্যা আমরা এই এখন পর্যন্ত দেখছি সেটা হচ্ছে যে ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেটা বাস হতে পারে ট্রেন, এই গাড়িগুলো যথাসময় আসতে পারছে না, সেই কারণেই এখান থেকে সেগুলো আবার ফিরে যেতেও আপনার কোনোটি 1-4-5 ঘন্টা পর্যন্ত দেরি হচ্ছে। ট্রেন যেমন একটি ট্রেন 1 ঘন্টা দেরি করে ছেড়েছে, আরেকটি ট্রেন খবর নিলাম এখান থেকে ঢাকা খুলনা থেকে ঢাকা যেটা যাবে সেটি আজকে রাত 1টার দিকে এখান থেকে ছাড়বে, 4-5 ঘন্টা দেরি হচ্ছে, যেটা আসতে দেরি হচ্ছে এই কারণে মূলত।
জি আপনি যদি আমাদেরকে একটু জানান যে মাওয়া ফেরিঘাট এবং আরিচা ফেরিঘাট এই দুটোর কি অবস্থা, মূলত আসলে যারা দক্ষিণ অঞ্চলের যান ঢাকা থেকে ঈদ করতে অথবা চট্টগ্রাম থেকে ঈদ করতে, তাদেরকে ভোগান্তিটা মূলত এই দুই ফেরিঘাটই বেশি পোহাতে হয়, সেক্ষেত্রে এই ফেরিঘাটগুলোর কি অবস্থা আপনি যদি আমাদেরকে একটু জানান।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, মূলত খুলনাতে যারা আসে ঢাকা বা খুলনার বাইরের যে কোনো জায়গা থেকে তাদের এই দুটি জায়গাতেই বেশি ভোগান্তি পোহাতে হয়, এবং এবারও সেই ভোগান্তিটাই বেড়েছে, আরো বেড়েছে, কারণ মাওয়া ফেরিঘাটে নাব্যতা সংকটের কারণে ফেরি বন্ধ ছিল দীর্ঘদিন, আজকে গত 2 দিন চলছে সীমিত পর্যায়ে, যে কারণে আরিচার দিকে বেশি চাপটা ছিল, আরিচা পাটুরিয়া ওই অঞ্চলের দিকে। তবে আজকে সর্বশেষ খবর যেটা নিয়েছি, গতকাল থেকে পরিস্থিতি বেশ স্বাভাবিক, আমার সাথে কিছুক্ষণ আগেও একজন যাত্রী কথা হয়েছে যিনি খুলনা এসে পৌঁছেছেন, তিনি বলেছেন যে স্বাভাবিকভাবেই কোনো উইদাউট কোনো ধরনের যানজট ছাড়া আসতে পেরেছেন, তবে এটি ডিপেন্ড করছে আপনার আজকে যে ছুটিটা হয়েছে এটা হয়তো আবার আগামীকালকে এর প্রভাবটা পড়তে পারে, তো এখন পর্যন্ত খুব বড় ধরনের খুলনা থেকে ঢাকা আসতে বা আসার পথে ওইভাবে যানজট বা ফেরি জটের কথা এখনো শোনা যায়নি, যেটা হয় স্বাভাবিকভাবেই মানে স্বাভাবিক পরিস্থিতি এখন পর্যন্ত আছে বলে আমরা জানতে পেরেছি।
জি আমাদের সঙ্গেই থাকুন, আমরা যেতে চাই সৈয়দ ইস্তেক রেজা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সৈয়দ ইস্তেক রেজা শুনতে পাচ্ছেন আমাকে? সৈয়দ ইস্তেক রেজা শুনতে পাচ্ছেন? জি আমরা শুনছিলাম ঢাকা চট্টগ্রাম এবং খুলনা থেকে, আপনি শুনেছেন, সব মিলিয়ে আসলে আমরা কেন পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি না, যেমনটা ধরেন যদি তথ্য বলি আমরা, সেটি হচ্ছে নৌপথে, অর্থাৎ সদরঘাট থেকে নৌপথে 15-16 লাখ মানুষ গ্রামের বাড়িতে ঈদ করতে যান, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সরকারের পক্ষ থেকে হোক বেসরকারি পক্ষ থেকে হোক পর্যাপ্ত লঞ্চ কেন নেই, অথবা পর্যাপ্ত লঞ্চের পরিমাণ থাকলে সেক্ষেত্রে মানুষ নিশ্চয়ই অনেক বেশি অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে যেতেন না, এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আমরা কেন ওই পরিমাণ করতে পারি না যে মানুষ তাদেরকে একটু নামিয়ে দিলে আবার ওঠে, নিশ্চয়ই তাদের বাড়িতে যাওয়ার আন্তরিকতা রয়েছে, একই সঙ্গে তাদের জীবনের ঝুঁকিও রয়েছে, কেন আমরা নিশ্চিত করতে পারছি না নিরাপত্তা এবং যাত্রীরা যাতে একটু স্বচ্ছন্দে বাড়ি যেতে পারে?
এই যে কেন, এই কেন উত্তরটা আসলে খুব কঠিন। প্রথম কথা হলো যে আমরা দীর্ঘদিন থেকে সড়ক মহাসড়ক এবং নৌপথ পরিকল্পনার মধ্যে কোন সমন্বয় আনতে পারিনি। ধরেন যে আপনার সড়ক পথে আমরা যে ধরনের ব্যবস্থাপনা করেছি সেইখানে দেখবেন যে একটা অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে, যেটা সাম্প্রতিক কিশোরদের আন্দোলনে, ছাত্র কিশোরদের আন্দোলনে প্রকট হয়েছে, ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভারের লাইসেন্স নেই কিংবা শিক্ষাগত যোগ্যতা নেই, কারিগরি জ্ঞান নেই, গাড়িগুলো অযোগ্য, এরকম একটা রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়ানক। আমরা উন্নয়নের হাজার হাজার কোটি টাকা ব্যয় করছি, কিন্তু একই সাথে আমরা কিন্তু দুর্নীতির চক্রে আটকে পড়ার কারণে আমাদের কিন্তু এখানে ভালো রাস্তাঘাট সেভাবে তৈরি হচ্ছে না। নৌপথের কথা যদি ধরেন, গত কয়েক বছরের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, গত চার বছরে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর আমরা অন্তত পাইনি, কিন্তু সংখ্যার স্বল্পতাটা ঠিকই রয়ে গেছে। এবং এটার কারণে যেটি হয়েছে সেটা হলো ঈদের সময় বিশেষ করে দুটি যে বড় উৎসব আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুই উৎসবের সময় আমরা আর ম্যানেজ করতে পারি না এবং তখন দেখা যায় যে পুরনো জাহাজ গঙ্গা চোরা নৌযানগুলো পথে নেমে পড়ে, নদীতে নেমে পড়ে। এটা পুরোটা একটা অঙ্গীকারের বিষয়, এটা রাজনৈতিক অঙ্গীকার যেমন তেমনি ভাবে প্রশাসনিক অঙ্গীকারের বিষয়। আমাদের প্রশাসন যন্ত্রে যারা আছেন, যারা এই সেবাগুলো দেওয়ার জন্য সেখানে আছেন, তাদের ভিতরে যতটা জনসেবা দেওয়ার চেষ্টা আছে তার চেয়ে অনেক বেশি আছে যে রাজনৈতিক ভাবে নেতাদেরকে তুষ্ট করার চেষ্টা। ফলে এখানে কোনো পরিকল্পনায়, কোনো লং টার্ম পরিকল্পনা নাই, পুরোটাই কিন্তু অ্যাডহক বেসিসে আমরা করার চেষ্টা করি। আমরা বারবারই, আমি নিজে সড়ক পরিবহন যে কমিটি আছে সেখানে আমি তিন বছর মেম্বার ছিলাম, বারবার যেটা চেষ্টা করেছি যে আপনি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকে পাবলিক টু পাবলিক করার চেষ্টা করেন। এখানে মুনাফাখোরদের যে ভয়ঙ্কর রাজত্ব একটি আছে এবং তারা রাজনৈতিক ভাবে প্রভাবশালী, তারা সামাজিক ভাবে শক্তিশালী, আর্থিক ভাবে ক্ষমতাধর, তার একটা সমন্বয় ঘটেছে যে মানুষকে মানুষ না জ্ঞান করার চেষ্টা। সেটি কিন্তু আপনার উত্তর যে কেন আমরা পারছি না। যেদিন এই মানুষগুলোর প্রতি সত্যি সত্যি একটা অঙ্গীকার থাকবে যে না সত্যি এরা আমার দেশের মানুষ, এরা নারীর টানে, এরা পেটের টানে ঢাকায় কাজ করে কিন্তু নারীর টানে মানুষের কাছে যেতে চায়, তাদেরকে আমি সেই সেবাটা দেওয়ার চেষ্টা করি, যেদিন এই মনোভাবটা জাগ্রত হবে সেদিনই কিন্তু
আমরা দেখেছি নৌপথে অনেক ধরনের দুর্ঘটনা হয়েছে এবং আমরা এটাও দেখেছি যে পানিতে প্রিয়জনদের লাশ ভাসতে এবং অর্ধগলিত সেসব লাশ মাথায় আসে বলেই প্রশ্নটা যে এখন পর্যন্ত নৌপথে যেসব দুর্ঘটনা হয়েছে তার একটিরও কি সাজা নিশ্চিত করা গেছে?
না, কাউকে সাজা নিশ্চিত করা যায় না, সেটা সড়ক পথেও যায়নি। এবং আপনাকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে নৌপথে বলেন আর সড়ক পথে বলেন, যারা মারা যায় তারা দরিদ্র শ্রেণীর মানুষ। ফলে এই এই বিচারটা, মানে এদের নিরাপত্তার বিষয়টা, এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, নিয়মের ব্যত্যয় ঘটে, তার ক্ষেত্রে যে আইনের প্রয়োগ সেটা নিয়ে কখনো কেউ ভাবে না। এবং এখানে একটা বড় ভূমিকা যারা রাখতে পারতো তারা হলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। আমাদের এখানে নৌ বিমা চালু আছে, সড়ক পথে সড়ক বিমা চালু আছে দুটোই, কিন্তু বিমা কোম্পানিগুলো যেটা করে, আমি দুঃখিত, যেটা হলো নৌ পরিবহন মালিক সমিতি এবং সড়ক পরিবহন মালিক সমিতি যেটি করে, যখন কোনো দুর্ঘটনা করে থানায় ডেকে নিয়ে কোনো রকমের দরিদ্র পরিবারগুলোকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে। ফলে এখানে কখনো কোনো বিচার হয়নি এবং এই বিচারের প্রক্রিয়াটাও এত দীর্ঘ, আইনি প্রক্রিয়াটা এত লম্বা যে সেখানে দরিদ্র মানুষের পক্ষে একটা আইনজীবী নিয়োগ করে এই প্রক্রিয়াটা সমাপ্ত করা বড় কঠিন। ফলে এখানে কখনোই কোনো হত্যাকাণ্ড, আমি সড়ক পথে নৌপথে বেশিরভাগ দুর্ঘটনাকে হত্যাকাণ্ড বলি, নির্দ্বিধায় বলি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলি যে এই হত্যাকাণ্ডগুলোর কোনো বিচার হচ্ছে না।
আমরা তো এটাও দেখেছি যে সবশেষ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল দুজন আহত এবং নিহত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য পরিবারের, আবার দেখেছি পরে সেই আইনি একটি জটিলতা রয়েছে। আপনি যদি এই বিষয়টি আমাদেরকে একটু সবশেষ অবস্থা জানান।
আপনাকে আমি বলি, আমাদের সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু, উনি 26 বছর আগে মারা গিয়েছিলেন
জি
সড়ক দুর্ঘটনায়, এবং আদালতে প্রমাণিত হয়েছে ওটি একটি হত্যাকাণ্ড ছিল, কারণ বাসটি তাকে চাপা দিয়ে চলে গিয়েছে বাংলা মোটরে। আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডে 26 বছর ধরে ফ্যামিলিটা, পরিবারটা লড়াই করছে, এই বিধবা মহিলা মিসেস মন্টু এবং তার সন্তানেরা। আজ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় সেটি সমাধান করা সম্ভব হয়নি। আদালতের রায়ের পরে একের পর আপিল এবং এখানে বড় বড় যাত্রীর উকিল যারা আছে বাংলাদেশে, তারা পরিবহন মালিক সমিতির পক্ষে, মালিকদের পক্ষে যেভাবে লড়াই করে, ভিকটিমের পক্ষে লড়াই করার জন্য কোন উকিল পাওয়া যায় না, এটা তো আমাদের রূঢ় বাস্তবতা। এবং 26 বছর ধরে এই পরিবারটা ধরছে, ফলে যেটি হয় যে সড়ক দুর্ঘটনার বেশিরভাগ মামলা কিংবা নৌ দুর্ঘটনার বেশিরভাগ মামলাই কিন্তু এরকম ভাবে অমীমাংসিত থেকে যাচ্ছে এবং ভিকটিমের পরিবারগুলো ঝুঁকে ঝুঁকে কাটছে। এবং আমাদের রাষ্ট্রযন্ত্রে যারা বসে আছেন, আমি সবার সামনে বলি, আপনাকেও বলছি ভয়েস অফ আমেরিকার মাধ্যমে, যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কিংবা নৌ দুর্ঘটনা কিংবা রেল দুর্ঘটনা সব ক্ষেত্রে ভিকটিমদেরকে শেষ পর্যন্ত দোষারোপ করা হয়।
সৈয়দ ইস্তেকরা, যে আপনার কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাই, আমার জানা নেই, সেটি হচ্ছে অনেক ধরনের এনজিও কাজ করে এই এই ক্ষেত্রে, এবং আমরা এটাও তো জানি যে সরকারের আইনজীবী রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে, যারা তাদের সরকারের পক্ষ থেকেই সমর্থন দেওয়া অথবা সরকার নিজেই বাদী হয়ে মামলা লড়েন, সেক্ষেত্রে এই সড়ক দুর্ঘটনায় যারা নিহত হন তাদের পরিবারকে সহায়তা করার মতো এনজিও অথবা সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী, এই বিষয়গুলো কি রয়েছে?
প্রথমেই যেটা বলি, সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার মতো কোনো কাঠামো নেই, যদিও কাগজে কলমে আছে যে লিগ্যাল এড সিস্টেম, কিন্তু সেটা কিন্তু ওয়ার্ক করে না, ফলে এখানে সরকার থেকে আপনি কিছু প্রত্যাশা করতে পারবেন না। দ্বিতীয় এবং সরকারের না, মানে সরকারের দিক থেকে না পাওয়ার একটা কারণ হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বান্দ্বিকতা, কারণ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি প্রতিমন্ত্রী এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকর সভাপতি মন্ত্রী, ফলে এখানে সত্যিকার অর্থে জনগণের জন্য কোন ধরনের সিদ্ধান্ত আসা বড় কঠিন। এবং বাংলাদেশে কিন্তু সড়ক খাত বা পরিবহন খাত একমাত্র খাত যেখানে মালিক শ্রমিক একটি বড় ভয়ঙ্কর রকমের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, বলে এখানে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। এবার আসি যে এনজিওরা যারা আছে, তারা এনজিও গুলো আছে কিন্তু তাদেরও সাংগঠনিক দুর্বলতা খুবই বেশি এবং তাদের কাঠামো কিন্তু খুব দুর্বল, ফলে দেখা যায় যে পরিমাণ দুর্ঘটনা ঘটে এবং যে পরিমাণ কেস হয় সেইটা হ্যান্ডেল করার মতন সামর্থ্য বা শক্তি এই এনজিও গুলোর নেই। ফলে ওই এনজিও গুলো মূলত আছে গবেষণা কিংবা দু একটি ডাটা উপস্থাপন এবং বিদেশ থেকে যদি কোনো অর্থ পাওয়া যায় তার ভিত্তিতে দু একটি কথা বলা। সেই অর্থে বাংলাদেশে ভিকটিমের পক্ষে দাঁড়ানোর জন্য কোনো বেসরকারি সংস্থা নেই।
সৈয়দ ইস্তেকরা, যে আমাদের সঙ্গে আরেকটু থাকতে হবে আপনাকে, আমরা ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইব, আসলে আমরা জানি যে দেশের ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত কতটা হয়েছে, তার তত্ত্বাবধানের জন্য 18 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেটি তত্ত্বাবধানে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সেই কমিটি থেকে আসলে কতটা বেশি বাস্তব চিত্র পাওয়া যাবে অথবা প্রধানমন্ত্রী পাবেন সেটি আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। একই সঙ্গে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানব, তার আগে আমরা আবার একটু যেতে চাই আজমির হাসান কনক, ঢাকায় রয়েছেন আমাদের প্রতিনিধি। কনক, আমরা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম টেলিভিশনে দেখতে পাই যে পুরনো গাড়ি, যেটি বাংলাদেশের শব্দ, সেটি হচ্ছে লক্কর ঝক্কর মার্কা গাড়ি, সেগুলো রং করে একটু ধুয়ে টুয়ে আবার রাস্তায় নামানো হচ্ছে, যেগুলোর আসলে ফিটনেস নেই। সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনি কার্যকরী কোনো পদক্ষেপ কি রাজপথে দেখেছেন অথবা স্টেশনগুলোতে দেখেছেন?
সেক্ষেত্রে নিরাপদ সড়কের জন্য কিছুদিন আগে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছিল এবং বেশ দীর্ঘ হয়েছিল সেই আন্দোলন। সেই আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রতিশ্রুতি এসেছিল আমাদের রাষ্ট্র থেকে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আসলে খুব একটা রাস্তায় তার যে ফলাফল বা সুফল সেটা দেখতে পাইনি। এবং আপনি জানলে আজকে উঠবেন যে আজকে বিশেষ করে দুপুরের পরে মানে যে বাসগুলো এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেই বাসগুলোর সংকুলন, জায়গা সংকুলন না হওয়ায় মানে যে বাসগুলো ফিটনেস নেই সেই বাসগুলো যারা কিনা লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল, সেই বাসগুলো কিন্তু এখন উঠে এসেছে রাজপথে, মহাসড়ক বেয়েই তারা চলে যাচ্ছে তাদের গন্তব্য। সেক্ষেত্রে ওগুলো খুব সহজেই শনাক্ত করা যায় যে বাসগুলোতে শুধুমাত্র রং চটা, সেই ক্ষেত্রে তো রং ওরা রাতারাতি করেই ফেলছে, কিন্তু এখন রং নেই, ফিটনেস নেই, দেখতে একদমই বিশ্রী লক্ষণ ঝক্কর, যেটা বাংলাদেশি ভাষায় আপনি যেটা মেনশন করেছেন এক্স্যাক্টলি সেটাই হচ্ছে এবং সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি, যার ফলে এখন কিন্তু মানুষজন প্রচন্ড আতঙ্কে আতঙ্কিত, কিছু সচেতন মানুষ যারা জীবনকে ভালোবাসেন তারা ওই জায়গাগুলো ওই যানবাহন গুলোতে ওঠা থেকে বিরত থাকছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী একদমই আনফিট গাড়ি ঢাকায় চলবে না। সেরকম কোনো কিছু একজন নাগরিক হিসাবে, একজন পথচারী হিসাবে বা সংবাদকর্মী হিসাবে আমার চোখে পড়েনি।
জি কনক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামে রয়েছেন আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিল। শাকিল, একই প্রশ্ন আপনার কাছে, গাড়ির ফিটনেস দেখার কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে চট্টগ্রামে, এবং একই সঙ্গে চালকদের লাইসেন্স রয়েছে কিনা সেটি নিশ্চিত করার মতো কোনো ব্যবস্থা কি আপনার চোখে পড়েছে?
হ্যাঁ কনক ভাই, যেভাবে বলেছেন আসলে আমি আগেও বলেছি আপনাকে বিষয়টা, চট্টগ্রামে আমরা যেটা দেখেছি এখানে কিন্তু গাড়ির চাহিদা বেড়েছে। আমি একটা তথ্য দিয়েছিলাম সৌদিয়া বাসের, তাদের কিন্তু অন্য সময় 70টা বাসের চাহিদা ছিল 14, কিন্তু আজকে তারা 10টি বাস অতিরিক্ত নামিয়েছে। আগে কিন্তু এসব বাসগুলো চলত না, তাহলে অন্যান্য বাস
চট্টগ্রামে যেসব বন্দর রয়েছে যেখান থেকে মূলত বাসগুলো ছেড়ে যায়, সেখানে চালকদের লাইসেন্স এবং গাড়ির ফিটনেস চেক করার মতো কোনো ব্যবস্থা কি আপনার চোখে পড়েছে? আপনার উত্তরটি নেওয়ার আগে আরেকটু বলতে চাই, আমাদের সঙ্গে অনেক দর্শক রয়েছেন ফেসবুকে, তাদের মধ্যে একজন বলেছেন যে শঙ্কর হালদার, তিনি জানতে চেয়েছেন যে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেল কি বিশেষ কোনো গাড়ির ব্যবস্থা করে কিনা। নিশ্চয়ই ব্যবস্থা করে এবং এবারও করা হয়েছে, এবারও নির্ধারিত যে পরিমাণ রেল থাকার কথা তার থেকে বেশি রেলের ব্যবস্থা করা হয়েছে, যদিও সেই সংখ্যাটি খুব বেশি নয়, সেটি হচ্ছে 7টির মতো। আমরা যেতে চাই, অনেক দর্শক প্রশ্ন করেছেন, আমরা ভাই এত দর্শকের উত্তর দিতে গেলে অনেক সময় যাবে। আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে ফেসবুকে, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন, এবং আশা করছি যাদের যাদের প্রশ্ন রয়েছে তাদের প্রশ্নের উত্তরগুলো এরই মধ্যে আপনারা পেয়ে গেছেন। আমরা একটু টুটুল আপনার কাছ থেকে যেতে চাই, তারপরও যদি আমরা দেখি যে ফেসবুকে বিশেষ কোনো প্রশ্ন রয়েছে আমরা চেষ্টা করবো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। টুটুল, আপনার কাছ থেকেও একই বিষয় জানতে চাই, গাড়ির ফিটনেস এবং লাইসেন্স দেখার মতো খুলনায় কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা, যেটি আমরা দেখেছি শিক্ষার্থীদের আন্দোলনের সময় খুব দৃশ্যমান। ঢাকায় আমরা দেখেছি যে বড় বড় সংস্থা, মন্ত্রী, বিচারক, পুলিশ অফিসার অনেকেরই দেখেছি আমরা তাদের চালকদের লাইসেন্স নেই। আমি এই বাস্তবতায় আপনার কাছ থেকে জানতে চাই, খুলনায় কি এটি চেক করার মতো কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে?
ধন্যবাদ তারিক। না, এটি একটি মানে খুবই হতাশাজনক একটি খবর যে আমরা দেখেছিলাম সম্প্রতি যে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আন্দোলনের পরপরই শুরু হয়েছিল ট্রাফিক সপ্তাহ,
এবং তখন আমরা দেখেছি স্বেচ্ছাসেবক ছিলেন
আশাব্যঞ্জক আচরণ।
জি বলুন।
ট্রাফিক সপ্তাহে আমরা যথেষ্ট আচরণ মানে আশাব্যঞ্জক মানে ব্যবস্থা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে, সেখানে প্রচন্ড কড়াকড়ি করা হয়েছিল সকল ক্ষেত্রেই, যানবাহন ক্ষেত্রে, মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমাদের একটি সপ্তাহ আমাদের চোখে পড়েছে যথেষ্ট ইতিবাচক বিভিন্ন কর্মকাণ্ড, কিন্তু ট্রাফিক সবচেয়ে হতাশা খবর এটি হচ্ছে যে ট্রাফিক সপ্তাহ শেষ হওয়ার পরটি থেকেই যে অবস্থা আমরা দেখছি এখানে সেটি হয়তো এর আগেও এরকম ছিল, এর আগে হয়তো আরো বেশি কড়াকড়ি ছিল, এখন সেই কোনো ধরনের ব্যবস্থা নাই। গাড়ি মানে কোনো চোখে আমাদের পড়েনি যে গাড়ির চেক হচ্ছে, গাড়ির কাগজপত্র সঠিক আছে কিনা সেগুলো তারা দেখছে, এরকম কোন আমাদের ব্যবস্থা দেখছে না পুলিশের পক্ষ থেকে, এবং যথারীতি ড্রাইভিং লাইসেন্স নেই এমন লোকেরাই ড্রাইভিং করছে আমার চালকরা। তারপরে গাড়ি ঘোড়ার ক্ষেত্রেও মানে যেগুলো বাস বা ট্রাকের ক্ষেত্রে যেগুলো আমরা দেখেছি যে ফিটনেস নেই বা দেখে বোঝা যায় যে এগুলো ফিটনেস আসলে থাকার কথা না, সেই গাড়িগুলোই চলছে, মানে আবারও সেই মানে পুরনো অব্যবস্থাপনাই একেবারে স্বাভাবিক ভাবেই চলছে এখন, মানে এটি আসলে খুবই হতাশাজনক খবর।
টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাকিল এবং কনক, আপনারা তিনজন আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু যেতে চাই সৈয়দ ইসতেক রেজা আপনার কাছে। শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যাঁ
যেমনটা শুরুতেই বলেছিলাম আপনার কাছে, এই তিনজনকে দ্বিতীয় দফায় যাওয়ার আগে যে ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে 18 সদস্যের কমিটি হয়েছে এবং সেটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, এই কমিটির কাছ থেকে প্রধানমন্ত্রী সড়কের বাস্তব চিত্র পাবে কি না আপনি কি মনে করেন, এক? এবং দুই নম্বর হচ্ছে, মন্ত্রিসভায় যে আইনটি অনুমোদিত হয়েছে সেই আইনে আসলে বাংলাদেশের মানুষের সড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কি না? দুটো প্রশ্নকে মাথায় রেখে আপনি যদি মিনিট তিনেকের মধ্যে উত্তর দেন। সৈয়দ ইস্তাক রেজা, শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি। এবং আমি যেটা বলছিলাম যে প্রথমেই আমি যেটা বলি যে যে কমিটি গঠিত হয়েছে আমরা তাকে স্বাগত জানাই, কিন্তু আমলাতান্ত্রিক আধিকারিক নির্ভর যে কমিটি করা হয়েছে তা দিয়ে সত্যিকার অর্থে একটি বড় ধরনের সাফল্য আসবে এটা আমরা মনে করি না। এটা পুরোটাই হয়েছে একটা রিয়েক্টিভ মোড় থেকে, প্রোয়েক্টিভ মোড় থেকে হয়নি। অর্থাৎ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আমি এতদিন অবহেলা করেছি, এখন আমি আন্দোলনকে সামনে রেখে একটা কমিটি করেছি, সুতরাং এটি সেইভাবে কোনো ফলাফল দিবে বলে আমি এটা প্রত্যাশা করি না।
আমি দুঃখিত, সেটি হচ্ছে ফলাফল দিবে কি দিবে না, তার চেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী কি বাস্তব চিত্র পাবে বলে আপনি মনে করেন এই কমিটির কাছ থেকে?
সত্যিকার অর্থে সড়কে কিংবা বাংলাদেশের সামগ্রিক পরিবহন খাতে কোন শৃঙ্খলা আনবে বলে আমি বিশ্বাস করি না। প্রথম কথা হলো যে এই আইনের যে শিরোনামটি করা হয়েছে সড়ক পরিবহন আইন, এটি গ্রহণযোগ্য নয়। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সড়ক নিরাপত্তা আইন করতে হবে, সেটি কিন্তু এখানে আমরা দেখলাম যে সেটি উজ্জ্বল থেকে গেছে, সেটি করা হয়নি, উপেক্ষা করা হয়েছে। দ্বিতীয়, এখানে চালকদের যে ধরনের
সৈয়দ ইস্তেকরাজা, আমরা দুঃখিত, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না এবং একই সঙ্গে আসলে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষ হয়ে এসেছে।
আমরা যে আইনটির কথা বলছিলাম,
সৈয়দ ইস্তেকরাজা, আমাদেরকে শেষ করতে হচ্ছে, দুঃখিত। আমরা আপনার একটি শব্দতেই আমরা যে আইনটি হয়েছে তার মূল্যায়ন করতে পারি, আপনি বলেছেন অপ্রতুল, এরপর অনেকগুলো বিষয় নিশ্চয়ই বলা যাবে, আমরা দুঃখিত, আর সময় নেই, আমরা আজকে শেষ করতে হচ্ছে। সৈয়দ ইস্তেকরাজা, আজমির হাসান কনক, মোয়াজ্জেম হোসেন শাকিল এবং রফিউল ইসলাম টুটুল, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব, দর্শক এবং শ্রোতা, যেমনটা অতিথি বলছিলেন যে আমাদের যে আইন রয়েছে সেটি অপ্রতুল, আমাদের তিনজন চট্টগ্রাম, খুলনা এবং ঢাকা থেকে বলেছেন যে সড়কের অবস্থা এমন যে লাইসেন্স আছে কিনা এবং যানবাহনটি ফিট কিনা সেটি দেখার মতো কোনো অবস্থা নেই, বাকিটা নিশ্চয়ই আপনারা আপনাদের নিজেদের দায়িত্বে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।